বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 16 মে, 2 জ্যৈষ্ঠ এবং ফার্সি 26 উর্দিবেহেস্ত। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যয়িক আয়োজন দৃষ্টিপাত, ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে হামাস নেতার সঙ্গে কুদস ফোর্সের কমান্ডারের টেলিফোন সংলাপ বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে, এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর গুণবাচক পবিত্র নামের বিশ্লেষণমূলক সাপ্তাহিক আয়োজন আসমাউল হোসনা, প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে আদর্শ মানুষ গড়ার কৌশল। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বর হামলায় একদিনে নারী শিশুসহ অন্তত 33 জন শহীদ, জবাব দিচ্ছে ফিলিস্তিনি সংগ্রামীরা। সুপার কম্পিউটার উদ্বোধন করল ইরান, দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নিশ্চিত করাই লক্ষ্য বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জাপান নেতা জিএম কাদের। এবং ভারতের পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের দায়ে কাশ্মীরে অন্তত 20 জন গ্রেপ্তার। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর আজকের হামলায় অন্তত 33 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। টানা 7 দিন ধরে ফিলিস্তিনের গাজায় বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী, তবে একদিনের হামলায় এত বেশি সংখ্যক মৃত্যু এই প্রথম। আজও ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় বোমার সাহায্যে দুটি আবাসিক ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। 33 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে আরও অর্ধশতাধিক। আজ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা ইয়াহিয়া সিনোয়ার ও তার ভাইয়ের বাড়ি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে দখলদার ইসরায়েল। ইয়াহিয়া সিনোয়ার হচ্ছেন হামাসের গাজা অঞ্চলের রাজনৈতিক শাখার প্রধান। এছাড়া তাঁর ভাই মুহাম্মাদও হামাসের একজন প্রভাবশালী সদস্য। গাজার খান ইউনিসে তাদের বাড়ি। বার্তা সংস্থা এপি বলেছে তারা সিনোয়ারের বাড়িতে বোমা হামলার বিষয়ে নিশ্চিত হতে পেরেছে, তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এর আগে গতকাল হামাসের রাজনৈতিক শাখার আরেক সিনিয়র নেতা খলিল আল হায়ার বাড়িতেও বোমা বর্ষণ করা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান, ক্ষেপণাস্ত্র ও কামান হামলায় 180 জনেরও বেশি ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন, এর মধ্যে 52 শিশু রয়েছে।
আহত হয়েছেন 1,000-এরও বেশি মানুষ। অপরপক্ষে পাল্টা জবাবে ইসরায়েল অভিমুখে 1,000-এরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের 10 জন নিহত হয়েছে বলে দখলদারদের গণমাধ্যমগুলো স্বীকার করেছে। প্রথমে পূর্ব বাইতুল মোকাদ্দাসের আল জাররা এলাকার মুসলমানদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান এবং পরবর্তীতে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের উপর ইসরায়েলি হামলার জের ধরে ফিলিস্তিনিরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপরে গাজায় শুরু হয় ইসরায়েলি জঙ্গি বিমানের তাণ্ডব। এক সপ্তাহ ধরে চলমান হামলার বিষয়ে রক্তপিপাসু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ গাজায় হামলা চলবে। এর জবাবে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, প্রতিরোধ থেকে পিছু হটবে না ফিলিস্তিনিরা, মসজিদুল আকসার উপর আঘাত কখনোই সহ্য করা হবে না। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড উন্নত ক্ষেপণাস্ত্র কাসেম তৈরি করেছে। আজ সংগঠনটির পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সুলাইমানির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তারা এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে কাসেম। আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন, এটি একটি উন্নত ক্ষেপণাস্ত্র। ইহুদিবাদীদের বিরুদ্ধে আমরা যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি তার মধ্যে কাসেম ক্ষেপণাস্ত্র ছিল। কাসেম ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দূরবর্তী স্থানে নিখুঁতভাবে আঘাত হেনেছে বলে তিনি জানান। তিনি বলেন, কাসেম ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলের সেনা অবস্থান ও অস্ত্র গুদামে আঘাত হানা হয়েছে। ইরানিদের প্রাণপ্রিয় জেনারেল কাসেম সুলাইমানি 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ হন। তিনি মসজিদুল আকসা মুক্তির সংগ্রামে সবসময় সমর্থন ও সহযোগিতা দিয়েছেন। এ কারণে তাঁর শাহাদাতের পর ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সহ ফিলিস্তিনি সংগঠনগুলো কাসেম সুলাইমানিকে বাইতুল মুকাদ্দাসের শহীদ হিসেবে ঘোষণা করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ নিজেদের তৈরি সুপার কম্পিউটার সিমর্গ উদ্বোধন করেছে। ইরানের বিখ্যাত আমির কাবির বিশ্ববিদ্যালয়ে এই সুপার কম্পিউটার উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে ইরান বিশ্বের সুপার কম্পিউটারের অধিকারী দেশগুলোর তালিকায় স্থান করে নিল। ইরানের যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ আজারি জাহরমি বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নিশ্চিত করতে এই সুপার কম্পিউটার তৈরি করা হয়েছে। তিনি বলেছেন, ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইরান সহ গোটা বিশ্বের বাণিজ্যের প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে। ইরানের সুপার কম্পিউটারের গতি হচ্ছে 0.5 টেরাফ্লপ। আগামী 1 মাসের মধ্যে এর গতি 1 টেরাফ্লপে উন্নীত হবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেগা ডেটা বিশ্লেষণ, আবহাওয়ার পূর্বাভাস, ভূমিকম্পের বিষয়ে আগাম সংকেত সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন এবং জেনেটিক ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। সিমর্গ সুপার কম্পিউটারটি ইরানের প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র এবং আমির কাবির বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৈরি করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডের বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সংসদীয় বিরোধী দল জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান জিএম কাদের ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বিমান হামলাকে বর্বরতার নিকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেছেন, হামলা বন্ধ করতে সবার এগিয়ে আসা উচিত। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের সংসদীয় বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ফিলিস্তিনির ওপরে ইসরায়েলি বিমান হামলাকে বর্বরতার নিকৃষ্ট উদাহরণ উল্লেখ করে বলেছেন, এই হামলা বন্ধ করতে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। রোববার এক বিবৃতিতে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় প্রতিদিন নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যু হচ্ছে, প্রতিদিন হাজারো ফিলিস্তিনি মারাত্মক আহত হচ্ছেন, ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসে পরিণত করা হচ্ছে, ইসরায়েলের বিমান হামলায় রেহাই পায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস পর্যন্ত, ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলি বিমান হামলা সম্পূর্ণ মানবতা বিরোধী। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতিসংঘের নেতৃত্বে ইসরায়েলকে নিবৃত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে। ওদিকে ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রশ্ন করেছেন, ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে? গতকাল শনিবার টুইটারে এমন প্রশ্ন পোস্ট করে ডক্টর হাসান মাহমুদ বলেন, রমজান মাসে এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনেও এবং এর পরেও ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। এরপরও বড় দেশগুলোর কর্ণধার বিশ্ব নেতাদের নীরবতা মর্মপীড়াদায়ক। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি আগ্রাসন মুক্ত স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠাকে সমর্থন করে আসছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভারতের পশ্চিমবঙ্গে চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে 144 জন মারা গেছেন। রাজ্যে এটি একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এদিকে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি করোনা রুখতে ব্যর্থ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে করোনা আক্রান্ত হয়ে 144 জনের মৃত্যু রেকর্ড হয়েছে। রাজ্যে একদিনে মৃত্যুর সংখ্যা নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, পশ্চিমবঙ্গে গতকাল শনিবার সকাল 8টা থেকে আজ রোববার সকাল 8টা পর্যন্ত বিগত চব্বিশ ঘণ্টায় 19,511টি নয়া সংক্রমণ হয়েছে। একই সময়ে 144 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার মৃত্যুর সংখ্যা ছিল 136। এ নিয়ে রাজ্যটিতে পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13,137। রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 11,14,313 জন। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র আজ বলেন,
হসপিটালে বেড নেই, নার্সিংহোমে মানে পার ডে, আমি এরকম নার্সিংহোম জানি, নাম বলতে চাই না, 1-1.5 লক্ষ টাকাও নিচ্ছে। আর ভেন্টিলেটার বলে যখন পেশেন্ট পার্টিকে দেখতে দেওয়া হচ্ছে তখন ভেন্টিলেটার রাখা হচ্ছে, যেই পেশেন্ট বেরিয়ে যাচ্ছে তাকে জেনারেল ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে,
বলছিলেন রাজ্যের সাবেক মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে গতকাল শনিবার সকাল 8টা থেকে আজ রোববার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 3,11,170 জন করোনা সংক্রমিত এবং একই সময়ে 4,077 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদর্শন এবং গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানানোয় কাশ্মীরে তরুণ গ্রাফিতি শিল্পী সহ 21 জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গ্রেপ্তারের বিষয়ে পুলিশ শনিবার এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের দুর্ভাগ্যজনক পরিস্থিতিকে ব্যবহার করে কাশ্মীরের শান্তি শৃঙ্খলা যারা বিঘ্নিত করার চেষ্টা করছে তাদের গভীর নজরদারিতে রেখেছে পুলিশ। বিবৃতিতে আরও বলা হয়, জনগণের মর্মবেদনা বিষয়ে পুলিশ সংবেদনশীল, তবে অনুভূতিকে কাজে লাগিয়ে সহিংসতা, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। ভারতের একটি অস্ত্র সরবরাহকারী দেশ ইসরায়েল তাদের কিছু অস্ত্র কাশ্মীরে বিক্ষোভ দমনেও ব্যবহার করে থাকে দেশটি। শনিবার একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের পোস্ট করেছে, ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে এবং গ্রাফিতি এঁকেছে। এদের মধ্যে একটি বড় অংশকে এমন আর না করার শর্তে তাদের বাবা মায়ের কাছ থেকে নিশ্চয়তা নেওয়ার পরে ছেড়ে দেওয়া হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। হামাস যখন গাজা উপত্যকায় ইসরায়েলি পাশবিক হামলার প্রতিবাদে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করে যাচ্ছে তখন এই টেলিফোন আলাপ অনুষ্ঠিত হল। এ সময় ইহুদিবাদী শত্রুদের আগ্রাসনের প্রতিবাদে সফল ও অনন্য সাধারণ জবাব দেওয়ার জন্য হামাসের ভূয়সী প্রশংসা করেন জেনারেল কায়ানি। তিনি ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। টেলিফোন সংলাপে ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জাতির সংগ্রাম প্রতি সর্বাত্মক সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল কুদস নিয়ে বর্তমানে যে সংঘর্ষ চলছে তা মূলত ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার আদায়েরই ধারাবাহিকতা। অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য সরকারি ভবনে ইহুদিবাদী ইসরায়েলের পতাকা উত্তোলনের প্রতিবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের ভিয়েনা সফর বাতিল করা হয়েছে। গতকাল দ্বিপক্ষীয় সফরে জারিফের ভিয়েনা গমন এবং সেখানে স্বাগতিক অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে জনাব জারিফ অস্ট্রিয়ার সফরকে উপযুক্ত মনে করেননি এবং এ কারণে তার সফরটি চূড়ান্ত করা হয়নি। অস্ট্রিয়া দাবি করেছে, জারিফের সফর বাতিলের ফলে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি হবে না। একই সঙ্গে দেশটি বলেছে, কিছু কূটনৈতিক সফর অনুষ্ঠানের স্বার্থে ইসরায়েলের প্রতি সংহতি প্রদর্শনের অবস্থান থেকে অস্ট্রিয়া সরে আসবে না। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে আর সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি ইহুদিবাদী শত্রুদের আগ্রাসনের প্রতিবাদে সফল এবং অনন্য সাধারণ জবাব দেওয়ার জন্য হামাসের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি হামাস নেতার সঙ্গে এক টেলিফোন আলাপে এ প্রশংসা করেন। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় ইহুদিবাদী শত্রুদের আগ্রাসনের প্রতিবাদে সফল ও অনন্য সাধারণ জবাব দেওয়ার জন্য হামাসের ভূয়সী প্রশংসা করেন জেনারেল কায়ানি। তিনি ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। আলাকসা মসজিদ প্রাঙ্গণ ও কুদস শহর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য ফিলিস্তিনিদের দেয়া আলটিমেটাম শেষ হওয়ার পর গত সোমবার থেকে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের তুমুল সংঘর্ষ শুরু হয় এবং এখনও তা চলছে। আন্তর্জাতিক সমস্ত আইনকানুন লঙ্ঘন করে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালিয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো সরাসরি ইসরায়েলের পক্ষে কথা বলছে, কিন্তু মানবাধিকারের দাবিদার পাশ্চাত্যের দেশগুলোর কেন এ অবস্থান সেটাই এখন প্রশ্ন। গত কয়েক দশক ধরে পশ্চিম এশিয়ার উপর আধিপত্য বিস্তারের জন্য বৃহৎ দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে। প্রকৃতপক্ষে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ভূরাজনৈতিক দিক থেকে এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং মুসলিম বিশ্বের এই প্রাণকেন্দ্র মুসলমানদের শত্রুদের হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের কেন্দ্রে পরিণত হয়। অন্য কথায় বলা যায়, ইসরায়েল প্রতিষ্ঠার পর গত 70 বছরে এই অঞ্চলে চরম নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি সম্প্রতি এক ভাষণে ইরানসহ সমগ্র পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির জন্য মার্কিন ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেছেন, ওয়াশিংটন মনে করে এই অঞ্চল যত বেশি অস্থিতিশীল হয়ে থাকবে তত বেশি তাদের লাভ। এমনকি মার্কিন রাজনৈতিক বিশ্লেষক মাইকেল লাদিনও এ কথা স্বীকার করেছেন। এতে কোনো সন্দেহ নেই যে এই অঞ্চলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মার্কিন হস্তক্ষেপের জন্য ইসরায়েল ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং মুসলমানদের স্বার্থের বিষয়টিকে তারা মোটেও আমলে নিচ্ছে না। পর্যবেক্ষকরা বলছেন, বর্তমানে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি মার্কিন সমর্থন থেকে বোঝা যায় মার্কিনীদের মূল লক্ষ্যই হচ্ছে সমগ্র এই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়ানো হয়েছে। এদিকে আজ করোনায় মারা গেছে আরও 25 জন। এ সম্পর্কে ঢাকা থেকে আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়িয়ে 23 মে পর্যন্ত করা হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই মর্মে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কোভিড-19 সংক্রমণ রোধে এর আগে 14 এপ্রিল ভোর 4টা থেকে 8 দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য 13টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে 3 দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয় এবং সে মেয়াদ শেষ হবে আজ রোববার মধ্যরাত থেকে। সরকারি নির্দেশনা হচ্ছে, বিধিনিষেধের বর্ধিত মেয়াদেও জেলার অভ্যন্তরে বাস চলাচল করবে, কিন্তু আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া আগের মতোই বন্ধ থাকবে ট্রেন ও লঞ্চ চলাচল। আর লকডাউনে আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে। খোলা থাকবে শিল্প কলকারখানা। এছাড়া জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া সরকারি বেসরকারি অফিস যথারীতি বন্ধ থাকবে। সীমিত পরিসরে চলবে ব্যাংকের লেনদেন। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 29 মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময় অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উল্লেখ্য, গত বছরের 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে ছুটি বাড়ানোর পরে সেটা আগামী 29 মে পর্যন্ত বর্ধিত করা হলো। এদিকে করোনার ঝুঁকি মাথায় নিয়েই মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া এবং মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। আভ্যন্তরীণ গরম পরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে তারা ফিরছেন তাদের কর্মস্থলে। তাছাড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিভিন্ন রুটে দূরপাল্লার বাসে চেপে মানুষ ফিরছেন ঢাকা এবং অন্যান্য শহরে তাদের গন্তব্যে।
ঈদের ছুটিতে গেছিলাম বাসার সাথে, ঈদ করে পূর্ণ আর আবার ঢাকা ফিরে যাচ্ছি।
এই জঞ্জাল, তারপরে যাইতে হবে। ফ্যামিলির সুখ শান্তি সবাই আমাদের সাথে জড়িত।
গ্রামের বাড়িতে আসছিলাম ঈদ করতে, এখন যাওয়ার সময় অনেক হ্যাসল হতে হচ্ছে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ঈদ যাত্রীদের ফিরতি যাত্রা বিলম্বিত করার জন্য সুপারিশ করা হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম গতকাল গণমাধ্যমকে জানিয়েছিলেন, ভারত সহ অন্যান্য দেশের ভেরিয়েন্ট যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরও 25 জন।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে আল্লাহর গুণবাচক পবিত্র নামের বিশ্লেষণমূলক সাপ্তাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা।
আসমাউল হুসনা, শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 30তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আসমাউল হুসনার আরেকটি গুরুত্বপূর্ণ নাম লাতিফ। পবিত্র কোরআনে কয়েকবার এই নাম এসেছে। মহান আল্লাহ এই নামের আলোকে সূক্ষ্মদর্শিতা ও সচেতনতা বজায় রেখে তাঁর সৃষ্টির প্রতি সর্বোচ্চ দয়া ও ভালোবাসা দেখিয়ে থাকেন। লাতিফ শব্দের নানা অর্থ রয়েছে, যেমন সূক্ষ্ম ও সূক্ষ্ম বস্তু বলতে লাতিফ শব্দের ব্যবহার রয়েছে। ভারী দেহের বিপরীতে হালকা দেহ বোঝাতেও এই শব্দের ব্যবহার রয়েছে। গতির ক্ষেত্রে যখন এই শব্দ ব্যবহার করা হয় তখন এর অর্থ হল একটি সংক্ষিপ্ত ও অতি ক্ষুদ্র যাত্রা। আত্মার মতো অবস্থগত বিষয়গুলোকে বোঝাতেও কখনো কখনো লাতিফ শব্দ ব্যবহার করা হয়। তবে মহান আল্লাহ লাতিফ এই কথার অর্থ আল্লাহ কল্পনাতীতভাবে সূক্ষ্মদর্শিতা বা সূক্ষ্মতার অধিকারী, অর্থাৎ বিষয়টি এমনই সূক্ষ্ম যে মহান আল্লাহ এই বৈশিষ্ট্যের সমকক্ষ কিছু নেই বলে আল্লাহর এই বৈশিষ্ট্য প্রকৃতপক্ষে বর্ণনাতীত এবং অনুভবের ঊর্ধ্বের বিষয়।
সূরা আনামের 103 নম্বর আয়াতে আল্লাহকে লতিফ ও খাবির বলা হয়েছে। এ আয়াতে বলা হয়েছে চোখগুলো বা দৃষ্টিগুলো তাকে বুঝতে পারে না, তথা তিনি দৃষ্টির অগোচর। অবশ্য তিনি দৃষ্টিগুলোকে দেখতে ও বুঝতে পারেন। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, সুবিজ্ঞ। লতিফ শব্দটি এসেছে লুৎফ থেকে, আর এই লুৎফ শব্দের অর্থ অন্যদের সঙ্গে কোমল ও দয়ার্দ্র আচরণ করা বা অন্যদের সঙ্গে বৈরিতায় না গিয়ে নিজেকে মানিয়ে নেওয়া। তাই মহান আল্লাহ লতিফ এই কথার অর্থ অনেকটা এমন যে আল্লাহ তাঁর বান্দাদের সঙ্গে কঠোর আচরণ করেন না, বরং সহনশীল আচরণ করেন, এবং তারা যাতে কল্যাণ ও পূর্ণতা অর্জন করে মহান আল্লাহ সেই পথ খুলে দেন। মহান আল্লাহ লতিফ মানে আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত অকল্পনীয় মাত্রায় দয়ার্দ্র ও সহৃদয়। সন্তানের জন্য মায়ের দয়া, ধৈর্য, ক্রমবর্ধমান ত্যাগ ও কষ্ট স্বীকার আর ভালোবাসাকে সর্বোচ্চ পর্যায়ের দয়া ও ত্যাগ বলে মনে করা হয়। কিন্তু আল্লাহ বান্দাদের প্রতি মায়ের চেয়েও অনেক অনেক গুণ বেশি তথা অকল্পনীয় পর্যায়ে বেশি দয়ার্দ্র।
সন্তানের কষ্টে মা গভীর কষ্ট অনুভব করেন, আর সন্তানের স্বস্তি ও আনন্দে মাও গভীর আনন্দ অনুভব করেন। সন্তানের সুখের জন্য মা জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত থাকেন। মায়ের মনের এই যে সূক্ষ্ম দয়া, ভালোবাসা ও করুণা, তা মহান আল্লাহরই দান। মহান আল্লাহ মানুষের কাঙ্ক্ষিত কল্যাণ, পূর্ণতা ও চূড়ান্ত সৌভাগ্যের জন্য নাজিল করেছেন বিধিবিধান, যাতে মানুষ তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার সরল পথ থেকে বিচ্যুত না হয়। মহান আল্লাহর লতিফ বৈশিষ্ট্য মুমিনের সৌভাগ্যের পথ সুগম করে, এবং বান্দা অজস্র পাপ করা সত্ত্বেও সে যখন অনুতপ্ত হয়ে তওবা করে, আল্লাহ তখন তাকে ক্ষমা করেন। হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তি যখন রাতের অন্ধকারে তার উট, পাথেয় এবং তার পরিবার পরিজনকে মরুভূমির পথে হারিয়ে ফেলে, অত্যন্ত পেরেশান হয়ে অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ কোথাও তাদের পেয়ে যেমন খুশি হয়, তওবাকারী বান্দার প্রতি কল্যাণময় আল্লাহ তার চেয়েও বহুগুণ বেশি খুশি হন।
মহান আল্লাহ মানুষের চূড়ান্ত ও সর্বোচ্চ সুখের জন্য সব ব্যবস্থা করে দেওয়া সত্ত্বেও খুব কম মানুষই মহান আল্লাহর অপার ও করুণার কথা উপলব্ধি করতে পারে। সূরা মুলকের 14 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যিনি সব সৃষ্টি তথা সৃষ্টিকুলের স্রষ্টা, তিনি জানবেন না এটা কি সম্ভব? তিনি সব বিষয়ে সূক্ষ্ম জ্ঞানী ও সম্যক জ্ঞাত। লতিফ শব্দের একটি অর্থ হল নানা কাজ আর বিষয়ে খুব বিস্তারিত ও সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে জানা। মহান আল্লাহ ছোট ও বড় সব ধরনের সৃষ্টি সম্পর্কে পরিপূর্ণ এবং যথাযথ জ্ঞান ও সূক্ষ্মদর্শিতা রাখেন। সূরা ইউসুফের 100 নম্বর আয়াতেও মহান আল্লাহ নিজের অন্যতম নাম হিসেবে লতিফ শব্দটি উল্লেখ করে বলেছেন, আমার পালনকর্তা যা চান তা কৌশলে যথাযথভাবে সম্পন্ন করেন, নিশ্চয়ই তিনি বিজ্ঞ প্রজ্ঞাময়।
ইমাম রেজা আল ইসলাম বলেছেন, আল্লাহকে লাতিফ বলা হয় কারণ তিনি অতি সূক্ষ্ম ও ক্ষুদ্র বা কোমল বিষয় যা কেউ দেখে না বা জানে না সেসব বিষয়েও সমক জানেন। তোমরা কি সূক্ষ্ম ও অসূক্ষ্ম গাছপালাই মহান আল্লাহর শিল্প নৈপুণ্য দেখো না? সৃষ্টিকুলের মধ্যে ও ক্ষুদ্র প্রাণী এবং এমন কি কখনো চোখে দেখা যায় না এমন আরও ক্ষুদ্র জিনিস ও কীটপতঙ্গের মধ্যে কিংবা অস্বাভাবিক অতি ক্ষুদ্র যা কিছু আছে, নারী ও পুরুষ প্রজাতির, নতুন ও পুরনো প্রজাতির কিনা যা বোঝা যায় না, সেসবও কি মহান আল্লাহর সূক্ষ্ম শিল্প নৈপুণ্য নয়? এ ধরনের জীব ছাড়াও যা যা আছে মহাসাগরে ও গাছগুলোর ভেতরে, মরুভূমিতে ও ধুধু প্রান্তরে, এসব কখনো আমাদের চোখ দেখতে পায় না। আমরা সেগুলোকে হাত দিয়ে ধরে দেখতেও পারি না। এসব কিছু থেকেই বুঝতে পারি যে মহান আল্লাহ লাতিফ।
আসলে সবকিছুর মধ্যেই ছড়িয়ে আছে মহান আল্লাহর লাতিফ নামের প্রভাব। বিশ্বের এমন কোনো স্থান নেই যেখানে নেই এই নামের প্রভাব। এ নামের প্রভাবেই মাটির নিচে থাকা বীজ থেকে মাধ্যাকর্ষণ সূত্রের বিপরীতে মাটি ভেদ করে বেরিয়ে আসে চারা। এরপর সে চারা সূর্যের তাপ ও প্রশান্ত সমীরণের স্পর্শে এসে বেড়ে ওঠে। এর আশপাশ নরম হয়ে ওঠে বৃষ্টির পানিতে। এর চারা একসময় হয়ে ওঠে বিশাল বৃক্ষ বা ফুল ও ফলের সুশোভিত মাঝারি সাইজের গাছ। প্রখ্যাত মনীষী মহিউদ্দিন আরবির মতে, মহান আল্লাহ খুবই গোপন, আর এর কারণ হল তাঁর তীব্র প্রকাশ্যতা। যেখানেই আপনি চোখ ঘুরাবেন সেখানেই আল্লাহর নিদর্শন দেখতে পাবেন, এবং সেখানেই আল্লাহর দয়া ছাড়া অন্য কিছু দেখতে পাবেন না।
মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন দয়া করে, ও আমাদের জন্য যেসবের ব্যবস্থা করে রেখেছেন সেসবই আল্লাহর অশেষ দয়া বা লাতিফ নামেরই প্রকাশ। আমরা আল্লাহর কাছে কিছু চাইলে তা যদি ক্ষতিকর না হয়, তবে তা দেয়াকে নিজ কর্তব্য মনে করেন করুণাময় আল্লাহ। কখনো যা চাই তার চেয়েও ভালো কিছু দেন, তাঁকে চাইলে তিনি আমাদের দেন আশ্রয়। আমরা যদি আল্লাহর দাওয়াত গ্রহণ করি তাহলে তিনি আমাদের কাছে আসেন ও ঘনিষ্ঠ হন। তাঁর আনুগত্য করলে তিনি আমাদের জন্য অভিভাবক হয়ে যান। তার কাছ থেকে দূরে যেতে চাইলে তিনি আমাদের কাছে ডাকেন। তাঁর দিকে মুখ ফেরালে তিনি আমাদের পথ দেখান।
আল্লাহ মানুষকে তাঁর প্রতিনিধিত্ব করার যোগ্যতা দিয়েছেন, তাই আমরাও হতে পারি আমাদের যোগ্যতা অনুযায়ী মহান আল্লাহর লতিফ নামের প্রকাশ। এ নামের রঙে রঙিন হতে হলে আল্লাহর সব সূক্ষ্মদর্শিতা ও অনুগ্রহকে মন প্রাণ দিয়ে অনুভব করতে হবে। ইবাদতে হতে হবে আন্তরিক এবং অন্যদেরও এ বিষয়ে সতর্ক করতে হবে। মানুষের সংশোধন ও উপকারের জন্য হতে হবে বাবা মায়ের মতোই সহৃদয়, তবে এ সংক্রান্ত কাজ করে যেতে হবে নিজের এ পরিচয় গোপন রেখেই। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আসমাউল হোসেনা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, সোলমে রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গায়েজি আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, হামাস নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ফেলেছে ইসরায়েল। প্রথম আলো, গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ মানব জমিন। ইসরায়েলের জঘন্য কর্মকাণ্ড বন্ধে একমত মালয়েশিয়া ইন্দোনেশিয়া। বাংলাদেশ প্রতিদিন, আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস ইত্তেফাক, দেশেই টিকা তৈরির চেষ্টা চলছে বললেন স্বাস্থ্যমন্ত্রী সমকাল। অফিস খুলেছে আসেনি পুরো কর্মচাঞ্চল্য কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। 15 দিনে 9 বার বাড়ল পেট্রোল ডিজেলের দাম, নয়া রেকর্ড কলকাতায়। সংবাদ প্রতিদিন, পজিটিভিটি আনলিমিটেড, কোভিড পরিস্থিতির জন্য সরকার জনগণ দুজনকেই দায়ী করলেন আরএসএস প্রধান। আজকাল রাজ্যে কঠোর বিধি, আজ থেকে 5 দিন গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। ফিলিস্তিনের গাজায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের হামলা ও গণহত্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও ভারতসহ বিশ্ব মিডিয়ায় বিশেষ শিরোনামে খবর পরিবেশিত হয়েছে। যুগান্তরের শিরোনাম, সপ্তম দিনের মতো চলছে ইসরায়েলি হামলা, আরও চার ফিলিস্তিনি নিহত। প্রথম আলোর খবর, গাজার পশ্চিমে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারের 10 সদস্য নিহত হয়েছেন। শুধু বেঁচে গেছে ওই পরিবারের 5 মাস বয়সী এক শিশু। এদিকে হামলা চলবেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে লন্ডনে ইসরায়েলি দূতাবাসে ঘেরাও করা হয়েছে। আর ইত্তেফাকের খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ। তবে অপর এক খবরে লেখা হয়েছে, ইসরায়েলকে সমর্থন জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে মার্কিন কংগ্রেসম্যান রাশিদা তৈয়েব জো বাইডেন সহ তার প্রশাসনের এক চোখা নীতির তীব্র সমালোচনা করেছেন। এদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে বলে উল্লেখ করা হয়েছে মানব জমিনে। বলা হয়েছে, গাজায় গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল।
অর্থনীতির খবর, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পাড়া বেড়ানো, এটি দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে টানা হেঁচড়া হচ্ছে। কাজ শুরু হওয়ার 5 বছর পর প্রকল্পটি এবার বেড়াতে যাবে, এতদিন ধরে শিক্ষা পরিবারে ছিল, আগামী অর্থ বছর থেকে বিদ্যুৎ পরিবারে যাবে। প্রকল্পটি যেখানে বেড়াতে যায় সেই পরিবার ফুলে ফেঁপে ওঠে। 10 বছর মেয়াদের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্পটি আগামী 5 বছর বিদ্যুৎ পরিবারেই থাকবে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের এখন পাড়া বেড়ানোর স্বভাব হয়েছে। এবার একটু খোলাসা করা যাক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্পটি দেশের সবচেয়ে বড় প্রকল্প। কয়েক বছর ধরে বাজেটে খাতওয়ারি বরাদ্দ বাড়িয়ে দেখানোর জন্য এই প্রকল্প কাজে লাগানো হয়। কারণ 1,13,000 কোটি টাকার এই প্রকল্পেই প্রতি বছর সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়। আগামী অর্থ বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বরাদ্দ বিদ্যুৎ খাতের সঙ্গে দেখানো হবে, ফলে ফুলে ফেঁপে উঠবে বিদ্যুৎ খাতের বরাদ্দ।
বাবুল মিতুর সন্তানদের খোঁজ পায়নি পিবিআই, যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে, চট্টগ্রামে 5 বছর আগে চাঞ্চল্যকর মিতু হত্যার প্রধান আসামি তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের 2 সন্তানের খোঁজে নেমেছে পুলিশ, কিন্তু এখনও তাদের সন্ধান মেলেনি। কারণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিবিআইকে ভুল ঠিকানা দিয়েছিলেন বাবুল, পরে সঠিক ঠিকানা পেলেও সেখানে গেলেও তার সন্তানদের পায়নি পুলিশ। ওই অ্যাপার্টমেন্টের নিরাপত্তা রক্ষী জানায় বাবুলকে গ্রেপ্তারের দিনই তার নতুন স্ত্রী আগের ঘরের 2 সন্তানকে নিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন। এ অবস্থায় 2 সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তাদের নানা মোশাররফ হোসেন।
দেশে করোনা পরিস্থিতি এখন অনেকটা ভালো বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, দেশের করোনা পরিস্থিতি আমেরিকা, ইউরোপ, ভারতসহ উন্নত দেশগুলোর চেয়ে অনেকটা ভালো আছে। বিভিন্ন হাসপাতালে 1,500 করোনা রোগী ভর্তি আছেন, খালি আছে 10,500 শয্যা। তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার জোর চেষ্টা চলছে, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশে করোনা টিকা উৎপাদনের চেষ্টা চলছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল আগামী 29 মে পর্যন্ত।
ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ, ইত্তেফাকের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, আজ 16 মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। 45 বছর আগে 1976 সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারত নির্মিত ফারাক্কা বাঁধের প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ফারাক্কা অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হয়। লং মার্চ শেষে কনসার্ট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য দেন মজলুম জননেতা। সেই থেকে 16 মে ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার 18 কিলোমিটার উজানে ভারত ফারাক্কা বাঁধটি নির্মাণ করে।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। 15 দিনে 9 বার বাড়ল পেট্রোল ডিজেলের দাম, নয়া রেকর্ড কলকাতায়। সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরের বলা হয়েছে, দেশ কাবু করোনার দ্বিতীয় ঢেউয়ে, অধিকাংশ শহরে লকডাউন, অনেকের বেতন কমেছে, কাজ হারিয়ে হাড়ির হাল বহু সংসারে। কিন্তু এসবের মধ্যেও লাগাতার বেড়ে চলেছে জ্বালানির দাম। রোববার ফের এক ধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছে জ্বালানির দাম। এই নিয়ে চলতি মাসে 9 বার ইতোমধ্যেই মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানের বেশ কয়েকটি শহরে পেট্রোল সেঞ্চুরি পেরিয়েছে। অন্যান্য বেশ কয়েকটি শহরও সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছে। লাগাতার বৃদ্ধির জেরে কলকাতাতেও নয়া রেকর্ড গড়েছে পেট্রোল ডিজেলের মূল্য।
পজিটিভিটি আনলিমিটেড কোভিড পরিস্থিতির জন্য সরকার জনগণ দুজনকেই দায়ী করলেন আরএসএস প্রধান। আজকালের এশিয় নামের খবরে লেখা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশের করুণ পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার এবং সাধারণ মানুষ দুপক্ষকেই দায়ী করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বললেন, আমরা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি তার কারণ চিকিৎসকদের হুঁশিয়ারি সত্ত্বেও সরকার, প্রশাসন কিংবা সাধারণ মানুষ সবাই প্রথম ঢেউয়ের পরে অসাবধান হয়ে গেছিল। অনলাইনে পজিটিভিটি আনলিমিটেড কর্মসূচির ভাষণ দিতে গিয়ে তাঁর এই বক্তব্য খানিকটা বেসুরোই শোনাল। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক আলোচনা, আদর্শ মানুষ গড়ার কৌশল।
আদর্শ মানুষ গড়ার কৌশল। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার 11তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা শিশু কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে উৎসাহ দেওয়ার গুরুত্ব সম্পর্কে কথা বলেছিলাম। শিশু কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে শাস্তি প্রদান অত্যন্ত স্পর্শকাতর ও জটিল এক পদ্ধতি। এ পদ্ধতিকে যদি যথাযথভাবে ব্যবহার করা যায় তাহলে শিশু কিশোরদের আচরণে পরিবর্তন আনা সম্ভব। শিশু ও কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে বেত্রাঘাত বা কান ধরিয়ে উঠ বস করানো বা এ জাতীয় শাস্তি পুরোপুরি নিষিদ্ধ করা উচিত, নাকি সীমিত মাত্রায় এ ধরনের শাস্তির ব্যবহার থাকা উচিত, এ নিয়ে মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদদের মধ্যে কি কোনো ঐক্যমত রয়েছে? ফরাসি চিন্তাবিদ রুশোর মতে, কঠোর শারীরিক শাস্তি শিশু ও কিশোরদের মধ্যে ত্রাসের সঞ্চার করে ও তাদের ব্যক্তিত্বকে নড়বড়ে করে দেয় এবং এর ফলে তাদের মধ্যে দেখা দেয় অসন্তুষ্টি ও অভিমানের মতো আবেগ, অনুভূতিগত ক্ষতিকর প্রতিক্রিয়া।
এটা স্পষ্ট যে সবসময় কেবলই স্নেহ, ভালোবাসা ও সুকোমল আচরণ দেখিয়ে শিশু কিশোরদের আচরণে পরিবর্তন আনা যায় না। কখনো কখনো বাবা মা এবং শিক্ষকদেরকে কিছুটা কঠোর হতে হয় এবং কখনো কখনো হতে হয় কোমল। কারণ শিশু কিশোরদের সবসময় খুব আদর ও স্নেহে অভ্যস্ত করা হলে তারা হয়ে ওঠে আত্মকেন্দ্রিক এবং বড়দের সঙ্গে কথাবার্তায় ও আচরণে হয়ে পড়ে উদ্ধত প্রকৃতির। এ অবস্থায় তারা বড়দের আদেশ ও উপদেশ খুব কমই শুনতে চায়। তাই বাবা মা এবং শিক্ষকদের উচিত শিশু কিশোরদের সঠিক পথে আনার জন্য শারীরিক শাস্তি না দিয়েই বা তীব্র তিরস্কার না করে তাদের সঙ্গে কিছুটা কঠোর হওয়ার ভান করা ও প্রয়োজন মতো উপহার বা উৎসাহ দেওয়ারও উদ্যোগ নেওয়া। তাদেরকে সঠিক পথে আনতে প্রথমে কথা বলে ও নানা ধরনের উৎসাহ দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে এবং কখনো কখনো তাদের মৃদু তিরস্কারও করা যেতে পারে। আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিসসালাম বলেছেন, ক্ষিপ্ত হয়ে বা ক্রুদ্ধ হয়ে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেছেন, বুদ্ধিমান মানুষ আদব কায়দা ও প্রশিক্ষণ থেকে উপদেশ নেয়, আর চতুষ্পদ জন্তু ও জানোয়ারদেরই কেবল চাবুক মেরে শেখাতে হয়।
অনেক বাবা মায়ের এমন অভ্যাস রয়েছে যে সন্তানকে যে কোনো কিছু আদেশ দেওয়ার ভঙ্গিতে শেখাতে চান, যেমন অবশ্যই পড়াশোনা করবে ও নিজের কাজগুলো করবে বা অন্যদের সাহায্য করবে। এ ধরনের বক্তব্য বা সুর হচ্ছে অভিভাবক হিসেবে কোনো কিছু জোর করে চাপিয়ে দেয়া। যদিও তাদের এমন অধিকারও রয়েছে, কিন্তু জোর করে আসলে কিছু আদায় করা সম্ভব হয় না। মহানবীর জীবনী পর্যালোচনা করে জানা যায়, তিনি কখনো শিশু কিশোরদের কিছু শেখানোর ক্ষেত্রে শারীরিক শাস্তি প্রয়োগ করতেন না। কেউ তার শিশুকে শারীরিক শাস্তি দিয়েছেন বলে শুনতে পেলেও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কঠোরভাবে তাকে বাধা দিতেন ও প্রতিবাদ জানাতেন। আবু মাসউদ নামের এক ব্যক্তি তার এক দাসকে প্রহার করতেন। একদিন এমনই প্রহাররত অবস্থায় শুনতে পেলেন কেউ একজন বলছেন, আবু মাসুদ, আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন ও তাই তুমি তার এই দাসকে তোমার দাস হিসেবে পেয়েছ, তাই তাকে প্রহার করো না। ফিরে তাকিয়ে দেখলাম মহানবী আমাকে এই কথাগুলো বলছেন, আর আমিও তখন বললাম, আমি এই দাসকে আল্লাহর পথে মুক্ত করে দিলাম।
মহানবীর আহলে বাইতু শিশু কিশোরদের প্রশিক্ষণের ক্ষেত্রে শারীরিক শাস্তির বিরোধিতা করতেন। এক ব্যক্তি তার সন্তানের ব্যাপারে ইমাম কাজম আলাইহিসসালামের কাছে অভিযোগ করলে তিনি বলেন, সন্তানকে প্রহার করো না, তাকে সুশিক্ষিত করতে ওর সঙ্গে অভিমান করো, তবে এই অভিমান যেন দীর্ঘ সময় ধরে না হয়, যতই শিগগিরই সম্ভব তার সঙ্গে আবারও খাতির করবে। মারধর করে সন্তানকে ভীত সন্ত্রস্ত করা গেলেও তার আচরণে পরিবর্তন আনা সম্ভব হলেও তা তার মধ্যে বদ্ধমূল হবে না। বাবা মায়ের অনুপস্থিতিতে শিশু আবারও ওই নিষিদ্ধ কাজ করতে পারে অথবা অন্য অনেক গোয়ারতুমির করে তাদের মনে কষ্ট দিতে পারে। হযরত আনাস বিন মালিক শৈশব থেকে মহানবীর খাদেম ছিলেন। তিনি বলেছেন, কয়েক বছর মহানবীর খেদমতে ছিলাম, এ সময় তিনি কখনো আমাকে মন্দ কথা বলেননি এবং শারীরিক শাস্তিও দেননি।
আসলে শাস্তি দেওয়ার বিষয়টি খুব জরুরি প্রয়োজন না হলে প্রয়োগ করা উচিত নয়, আর প্রয়োগ করতে হলেও খুব কম মাত্রায় তা ব্যবহার করা উচিত। যখন স্নেহ ভালোবাসায় কাজ হয় না, কেবল তখনই এই পন্থার আশ্রয় নিতে হবে। ইসলামের প্রত্যাশিত শাস্তিতে শারীরিক শাস্তির স্থান নেই, কেবলই বিশেষ আকর্ষণীয় কোনো উপহার তাকে না দিয়ে বা তার প্রতি মনোযোগ না দিয়ে জরিমানা করে চেহারায় রাগের ভাব এনে বা তার দিকে থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়ে শাস্তি দেওয়া যেতে পারে। কখনো এমনও কথা বলা যেতে পারে যে, তুমি যদি আর একবার ঘরের ভেতরে ফুটবল খেলো তাহলে তোমাকে আর ফুটবল দেয়া হবে না। শিশু কিশোর যদি খুব উশৃঙ্খল আচরণ করে তাহলে শাস্তি হিসেবে তার দিকে তাকানো বন্ধ করে ও কথা বলা বন্ধ করেও শাস্তি দেয়া যেতে পারে। এ অবস্থায় তারা ভাববে যে উচ্ছৃঙ্খলতা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই এবং বাবা মা বা অভিভাবকের কাছে ক্ষমাও চাইতে হবে। একই উদ্দেশ্যে শিশুকে তার প্রিয় খেলা, খাবার ও খেলনা থেকে সাময়িকভাবে বঞ্চিত করা যেতে পারে।
আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, সুন্দর আচরণ যাকে সংশোধন করতে পারে না তাকে ভালো মতো শাস্তি দেওয়া হলে সে তখন প্রত্যাশিত আচরণ করবে। শাস্তি দেওয়ার ক্ষেত্রেও প্রত্যাশিত নীতি মেনে চলা উচিত। কোনো শিশু যদি অসতর্ক হওয়ার কারণে একটি পাত্র ভেঙে ফেলে তাহলে এজন্য তাকে তিরস্কার করা উচিত নয় এবং এক্ষেত্রে তিরস্কার করা হলেও তা ফলপ্রসূ হবে না। তাছাড়া শাস্তি হতে হবে ভুলের বা অন্যায়ের সমানুপাতিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে শাস্তি দাও তাহলে তার পাপের সমানুপাতিক শাস্তি দাও। মনে রাখতে হবে শাস্তি যেন শিশুর ব্যক্তিত্বকে আহত না করে ও তাকে অপমান না করে। শারীরিক শাস্তি মানুষের প্রতি অত্যন্ত অবমাননাকর এবং তার শাস্তিদাতার প্রতি অশ্রদ্ধা সৃষ্টি করে। শিশুরা বেশিরভাগ ক্ষেত্রেই কান্নাকাটি করে অপমান বোধের জন্য, তিরস্কারের জন্য নয়। শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বর হামলায় একদিনে নারী শিশুসহ অন্তত 33 জন শহীদ, জবাব দিচ্ছে ফিলিস্তিনি সংগ্রামীরা। সুপার কম্পিউটার উদ্বোধন করল ইরান। দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নিশ্চিত করাই লক্ষ্য, বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জাপান নেতা জিএম কাদের। ভারতের পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের দায়ে কাশ্মীরে অন্তত 20 জন গ্রেপ্তার। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।